ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আনিস আহমেদ শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ থাকছে বাংলাদেশে বাংলাদেশ সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে প্রতিবেদন।
বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানিয়ে শীর্ষ জামাত নেতার পদত্যাগ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন শীর্ষস্থানীয় নেতা দল থেকে পদত্যাগ করেছেন, এই বলে যে দলটি 1971 বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য ক্ষমা চায়নি।
কাশ্মীরে জঙ্গি হামলা, ভারতের তীব্র প্রতিবাদ।
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি শুরু করল নয়াদিল্লি।
আরও থাকছে পাকিস্তানের সৌদি যুবরাজের আসন্ন সফর নিয়ে পর্যালোচনা, আর নিয়মিত অনুষ্ঠান আলাপনে আজ রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার কথা এবং এর প্রভাব ও প্রতিক্রিয়া। তবে সবকিছুর আগে রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে তার প্রশাসনের সাফল্য, বৈদেশিক সম্পর্ক, জাতীয় নিরাপত্তা এবং দেশের দক্ষিণাঞ্চলের সীমান্তে মানবিক সংকট মোকাবেলা সংক্রান্ত বক্তব্য রাখছেন। তিনি বললেন,
with the eradication of the caliphate and that'll be announced over the next 24 hours and many other things, a lot of positive things are going on, we're working on.
তিনি বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের সাফল্যের কথা দিয়ে তিনি তার বক্তব্য শুরু করলেন এবং আরও বললেন সিরিয়া থেকে আইসিসকে বিতাড়িত করার সাফল্যের কথা। তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে রাশিয়া চীন যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে। এ মাসের শেষে ভিয়েতনামে চেয়ারম্যান কিমের সঙ্গে শীর্ষ বৈঠকের কথাও তিনি উল্লেখ করেন। কংগ্রেসকে এড়িয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতেই প্রেসিডেন্ট দেশে জরুরি অবস্থা ঘোষণার বিলটিতে স্বাক্ষর করবেন বলেও তিনি জানালেন। ওদিকে কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড আংশিকভাবে আরেক দফায় যাতে বন্ধ হয়ে না যায় তাই এড়াতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সেনেটে সীমান্ত নিরাপত্তা বিলটি পাশ হয়। ওই বিলে সাক্ষ্য দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আজ শুক্রবার মধ্যরাত পর্যন্ত সময় পাচ্ছেন। বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে দুই দেশের ঊর্ধ্বতন দুজন সেনা কর্মকর্তা ওই সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করেছেন। এ সম্পর্কে বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদনে।
রিয়াদ থেকে প্রেরিত বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামরিক প্রশিক্ষণ, সামরিক ও গোয়েন্দা তথ্য বিনিময় সহ অন্যান্য কিছু বিষয়ে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ওই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদের সৌদি আরব সফরের সময় এমন একটি চুক্তি হবে বলে বলা হয়েছিল। ওই সময় মাইন অপসারণের জন্য সৌদি ইয়েমেন সীমান্তে বাংলাদেশের 1800 সেনা সদস্যকে পাঠানো হবে বলে বলা হয়েছিল। পরে অবশ্য ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় এ ধরনের কোনো কার্যক্রমে বাংলাদেশ অংশ নেবে না। এদিকে ক্ষমতাসীন 14 দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি জাতীয় সংসদে স্বাক্ষরিত ওই চুক্তির বিষয়ে আপত্তি উত্থাপন করে এটি সংবিধানসম্মত নয় বলে দাবি করেছেন। রাশেদ খান মেনন শুক্রবার ভয়েস অফ আমেরিকাকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন,
ইয়েমেনের সাথে যে যুদ্ধ সৌদি আরব চালাচ্ছে, জাতিসংঘের ভাষায় এই সময়কালে সবচেয়ে গুরুতর ঘটনা ঘটছে সেখানে। বাংলাদেশ সংবিধানের নিয়ম অনুসারে এখানে যেতে পারে না।
এদিকে চুক্তি সম্পর্কে বাংলাদেশ কর্তৃপক্ষের দিক থেকে এখনো বিস্তারিত কিছুই জানানো হয়নি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন শীর্ষস্থানীয় নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দল থেকে পদত্যাগ করেছেন, এই বলে যে দলটি 1971 বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য ক্ষমা চায়নি এবং একবিংশ শতাব্দীর বাস্তবতার আলোকে দলটিকে সংস্কার করতে পারেনি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা থেকে অপর সংবাদদাতা জহুরুল আলম।
জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি বর্তমানে ব্রিটেনে বসবাস করছেন, শুক্রবার সকালে দলের আমির মকবুল আহমেদের কাছে পদত্যাগ পত্রটি পাঠিয়েছেন বলে তাঁর ব্যক্তিগত সহকারী কাউসার হামিদ সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এবং পদত্যাগ পত্রের কপি সংবাদ মাধ্যমে পাঠিয়েছেন। এদিকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী এক লিখিত বিবৃতিতে বলেছে, তার পদত্যাগে দলটি ব্যথিত ও মর্মাহত হয়েছে। এতে বলা হয়েছে, তার অতীতের সকল অবদান শ্রদ্ধার সাথে দলটি স্মরণে রাখবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের ঠাকুরগাঁয়ে বিজিবি ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় নিহত দুজন সহ 250 গ্রামবাসীকে আসামি করে দুটি মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার রাতে বিজিবি বেতনা ক্যাম্পের দায়িত্বে থাকা নায়েক সুবেদার জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেছেন। বিস্তারিত জানাচ্ছেন বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবারে আপনাদের শোনাচ্ছি অপর আরেকটি রিপোর্ট, পাঠিয়েছেন জহুরুল আলম। বাংলাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থায় শুক্রবার ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব তাবলিগ জামাতের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা।
চার দিনব্যাপী বিশ্ব ইজতেমায় দেশি বিদেশি লাখো মুসল্লি অংশ নিচ্ছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা। মুসল্লিরা ইজতেমা ময়দানেই আজ জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা বললেন,
এখানকার দিন শেখব, আমরা আল্লাহর সাথে মেহনত করব, আর নিজের বাড়ি ঘর পরিবার পরিজন পাড়া সমাজ এগুলো আমরা মেহনত করব।
আয়োজক সংস্থা জানিয়েছে, এবারের চার দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম দুই দিন পরিচালনা করবেন তাবলিগ জামাতের মাওলানা জোবায়েরপন্থীরা এবং তাদের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে শনিবার। এরপর রোববার থেকে মাওলানা সাতপন্থীদের পরিচালনায় ইজতেমা ফের শুরু হবে ও সোমবার তাদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, বাসস্থান সহ অন্যান্য প্রয়োজনীয়তা মেটানো এবং রোহিঙ্গা সংকটের জন্য স্থানীয় বাংলাদেশি অধিবাসীদের সহায়তার লক্ষ্যে 2019 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ $920 মিলিয়ন আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে। আজ শুক্রবার জেনিভায় দাতাদের প্রতিশ্রুতি আদায়ের ওই বৈঠক শুরু হয়েছে। এ সম্পর্কে ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
জেনেভায় শুক্রবার বাংলাদেশ সময় অপরাহ্নে শুরু হওয়া দাতা দেশ ও সংস্থাগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায়ের ওই বৈঠকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও অংশ নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, 9 লাখের বেশি রোহিঙ্গার নানাবিধ প্রয়োজনীয়তা এবং 3.5 লাখ ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিককে সহযোগিতা করার লক্ষ্যেই যৌথভাবে ওই অর্থ সাহায্য চাওয়া হয়েছে। জেনেভা বৈঠকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ও জীবনমান বজায় রাখা এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তাই সবচেয়ে জরুরি মানবিক বিষয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি শুরু করেছে নয়াদিল্লি। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
আজ শুক্রবার দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে, এবং এদিনই ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার সোহেল মেহমুদকে তলব করে হুঁশিয়ারি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। জঙ্গি কার্যকলাপে যেভাবে দিনের পর দিন মদত দিচ্ছে পাকিস্তান, তীক্ষ্ণ ভাষায় ইসলামাবাদের সেই ভূমিকা নিন্দা করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, জয়েশি জঙ্গিদের নির্মূল করতে শীঘ্রই কড়া পদক্ষেপ নিক পাকিস্তান, না হলে চরম পদক্ষেপ গ্রহণ করবে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ভারতের বিদেশ মন্ত্রকের তলব পেয়ে আজই সাউথ ব্লকে গিয়েছিলেন পাক হাইকমিশনার সোহেল মেহমুদ। এদিন ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে পাক রাষ্ট্রদূতকে বলেন, সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান, না হলে ফল মারাত্মক হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর ওপর গতকালের জঙ্গি হামলার পরে সারা দেশ এর জবাব চাইছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 49-এ। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর বিস্তারিত প্রতিবেদন।
প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব এই ঘটনায় জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের নিন্দা করছে। পাকিস্তানকে এক ঘরে করার প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের তীব্র নিন্দা করেছে। হোয়াইট হাউস থেকে একটি বিবৃতিতে সরাসরি পাকিস্তানের নাম করে বলা হয়েছে, অবিলম্বে প্রতিবেশী দেশের ওপর সন্ত্রাসী হামলা বন্ধ না করলে ফল খারাপ হবে। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ কেন্দ্রীয় নিরাপত্তা বৈঠক থেকে বেরিয়েই ঘোষণা করেন, বাণিজ্য ক্ষেত্রে ভারত মোস্ট ফেভার্ড নেশন হিসেবে পাকিস্তানকে যে সুবিধা দেয় তা প্রত্যাহার করা হলো। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আজ একটি সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, দেশের এই কঠিন সময়ে তার দল সর্বশক্তি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়াচ্ছে। ভারতের নিরাপত্তা রক্ষায় তাঁর সরকার যে ব্যবস্থা নেবে কংগ্রেস তাকে পূর্ণ সমর্থন করবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রাশিয়ায় আমেরিকান এক বিনিয়োগকারী মাইকেল ক্যালভিকে আটক করেছে মস্কো ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ব্যারিং ভস্টক গ্রুপের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের নাগরিক ক্যালভিকে জালিয়াতি সন্দেহে আটক করা হয়। মস্কোর ব্যাসমেইনি অঞ্চলের এক আদালতের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ক্যালভি সহ ওই গ্রুপের আরও সদস্যকে আটক করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বন্দী রাখা হবে কিনা সে সম্পর্কে আজ কোনো এক সময় আদালতে সিদ্ধান্ত গৃহীত হবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। তাছাড়া অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকেও। যেমনটি আমরা জানি, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি পশ্চিমের দেশগুলোতে MBS নামেই পরিচিত, তিনি আগামীকাল পাকিস্তান সফরে যাচ্ছেন। বলা হচ্ছে যে তাঁর সঙ্গে একটি বিশাল প্রতিনিধি দলও সেখানে যাচ্ছেন। এমনকি কোনো কোনো খবরে একথাও বলা হয়েছে যে তিনি তার শরীরচর্চার যাবতীয় জিনিসপত্র নিয়ে পাকিস্তানে যাচ্ছেন। এই বহুল আলোচিত এবং ততোধিক সমালোচিত যুবরাজের পাকিস্তান সফর আর তাঁর প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনার জন্য এখন সরাসরি করাচি থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক ও সংবাদ ভাষ্যকার মাসকাবাত আহসান। মাসকাবাত আহসান, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
আমরা জানি যে ঐতিহাসিকভাবেই পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বরাবরই অত্যন্ত ভালো। তো সৌদি যুবরাজের এই সফর তাহলে পাকিস্তানের জন্য আর কি বিশেষ বার্তা বয়ে নিয়ে আসছে?
সৌদি যুবরাজের এই যে পাকিস্তান সফর, এটি তার প্রথম সফর, এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ইমরান খান, উনি ক্ষমতায় আসার পরে এই সফরটি হচ্ছে। আপনি জানেন যে পাকিস্তান যেহেতু অর্থনৈতিকভাবে একটি দুর্বল অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে সৌদি আরবের কাছ থেকে অর্থনৈতিক লাভালাভের সম্ভাবনাগুলোই আসলে এই সফরকে ঘিরে জনমানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করছে। কেননা গত অক্টোবরে যখন ইমরান খান ক্ষমতায় আসার পর অর্থনৈতিক ভাবে একটা টালমাটাল অবস্থায় পড়ে গিয়েছিলেন, তখন এই MBS কিন্তু তাকে $6 বিলিয়ন অর্থ সাহায্য দিয়ে সাহায্য করেছিলেন ক্ষমতার অবস্থানটিকে স্থিতিশীল করতে। সেই দিক থেকে দেখতে গেলে MBS এর এই যে ইসলামাবাদ সফর, এটি থেকে যে সৌদি বিনিয়োগ এখানে হতে যাচ্ছে এবং এই বিনিয়োগের ফলে বিপুল বিনিয়োগ হতে যাচ্ছে, এই বিনিয়োগের ফলে পাকিস্তান তার অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে একটি মোটামুটি সহনশীল অবস্থায় আসতে পারে, এই আশাবাদ জনমানুষের মধ্যে দেখা যাচ্ছে। তবে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে যে এই যে একটি বিশাল বহর নিয়ে উনি আসছেন এবং তাদের কে আদর আপ্যায়ন করার জন্য একটি বিশাল খরচ হচ্ছে পাকিস্তানের, সেই সামর্থ্য পাকিস্তানের মতো একটি অর্থনৈতিকভাবে ভঙ্গুর রাষ্ট্রে রয়েছে কিনা সেই প্রশ্নগুলো উঠেছে। আর আমরা আরো আলোচনা করতে পারবো আপনার পরবর্তী প্রশ্নে।
হ্যাঁ, নিশ্চয়ই। আপনি একটু আগে যেটা বলছিলেন যে পাকিস্তান অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে, আমরা জানি যে পাকিস্তানে আর্থিক সংকটে রয়েছে, বিশেষ করে ঋণ পরিশোধকে কেন্দ্র করে পাকিস্তান প্রচণ্ড সংকটের মুখে আছে। তো সৌদি আরব কতখানি সাহায্য করতে পারে এই ঋণ পরিশোধের ব্যাপারে?
আমরা যেটুকু হিসাব নিকাশ পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে প্রায় $12 বিলিয়ন বিনিয়োগ হতে যাচ্ছে পানি, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি খাত, অভ্যন্তর নিরাপত্তা, খাদ্য, কৃষি খাত এই জায়গাগুলোতে। এটা একটা বিশাল বিনিয়োগ, আর $8 billion ব্যয়ে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গোয়াদার বন্দরের কাছে একটি জ্বালানি তেল শোধনাগার নির্মাণের চুক্তিপত্র এবার স্বাক্ষর হবে, যার মাধ্যমে পাকিস্তান পরিশোধিত জ্বালানি পেয়ে যাচ্ছে অনেক কম মূল্যে। সুতরাং প্রায় $20 billion লাভের ব্যাপার এসে যাচ্ছে MBS এর এই সফরের মাঝ দিয়ে, তেমনটাই প্রতীয়মান হচ্ছে।
জি, আপনি যথার্থই বলেছেন যে পাকিস্তান বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হারুন শরীফও সে কথাই বলেছেন যে সৌদি আরবের তরফ থেকে $20 billion বা $2,000 crore বিনিয়োগের ব্যাপারে সমঝোতা হতে পারে, $1,500 crore to $2,000 crore। তো সেটা কি সৌদি আরব ঋণ হিসেবেই দেবে নাকি নিছক সাহায্য হিসেবেই দেবে, সেটা কি পরিষ্কার হয়েছে?
এর আগে যে ব্যাপারটা দেখা গিয়েছিল যে ইমরান খান যে $6 billion সাহায্য এনেছিলেন, সেটা আপাতত তো এটা পরিষদের কোন শর্ত সেখানে জুড়ে দেয়া নেই, এবং এই সফরে যে $20 billion বিনিয়োগের ব্যাপারটা রয়েছে এখানেও সেরকম কোন কঠিন শর্ত নেই। মোটামুটি ভাবে মনে হচ্ছে যেন একটি ভূ রাজনৈতিক সুবিধা লাভের জন্য, এবং পাকিস্তানকে এই সৌদি আরবের যে সন্ত্রাসবাদ বিরোধী জোটটি রয়েছে সেখানে সক্রিয় রাখার জন্য MBS একটি ছাড় দিচ্ছেন। অবশ্য অর্থনৈতিক বিনিয়োগে তো নিজের লাভেরও প্রশ্নটি রাখে থাকে, সেদিক থেকে পাকিস্তান থেকে যে পণ্যগুলো সৌদি আরব নিয়ে যায় খাদ্য দ্রব্য পোশাক শিল্প এসব ক্ষেত্রে, সেসব ক্ষেত্রে সৌদি আরব মোটামুটি ভাবে কিছুটা সাশ্রয়ী মূল্যে এখান থেকে পণ্য পাবে বলে মনে হচ্ছে। পাকিস্তান বাণিজ্য সুবিধার দিকে তাকিয়ে আছে এমনটা আমরা অর্থনৈতিক বিশ্লেষকদের আলোচনা থেকে দেখতে পাচ্ছি।
জি, যেমনটি আপনি একটু আগেই বলছিলেন যে মোহাম্মদ বিন সালমান বা MBS এর প্রথম রাষ্ট্রীয় সফরই হচ্ছে পাকিস্তান, এর আগে তিনি রাষ্ট্রীয় সফরে আর কোনো দেশে যাননি। বিশেষ করে আন্তর্জাতিকভাবে সমালোচিত এই যুবরাজ পাকিস্তানকেই কেন বেছে নিলেন তার প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে?
এটা এমন হতে পারে যে ওই যে আপনার মনে আছে নিশ্চয়ই যে সাংবাদিক খাশুকজির হত্যাকাণ্ডের পর গোটা বিশ্ব যখন সমালোচনায় টালমাটাল, সেই সময় কিন্তু দেখা গেল যে ইমরান খান তার অর্থনৈতিক দুর্বলতার কারণে সেখানে গিয়ে $6 billion সাহায্য নিয়ে এলেন, এবং এর মধ্যে দিয়ে একটি নতজানু নীতি ইমরান খানের মাঝে দেখা গিয়েছে যার সমালোচনা পাকিস্তানের নাগরিক সমাজে রয়েছে। তবে MBS মোটামুটি ভাবে একজন ব্যবসা মুখী যুবরাজ এমনটা বোঝা যায়, আর ইমরান খানেরও প্রধান লক্ষ্য অর্থনৈতিক মেরামতি পাকিস্তানের, সেদিক থেকে দুজনের আগ্রহ পুরোপুরি মিলে গেছে এমনটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে।
যে প্রসঙ্গটি আপনি বললেন ঠিক সেই প্রসঙ্গেই আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম যে সাংবাদিক জামাল খাশোকজির হত্যার সঙ্গে যুবরাজ সালমানের সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে তার পরপরই আমরা জানি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফরে যান। তো খাশোকজি হত্যার ব্যাপারে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতার যে অভিযোগ উঠছে সে ব্যাপারে পাকিস্তানে এমনি সাধারণ কি প্রতিক্রিয়া?
সে ব্যাপারে কিন্তু নাগরিক সমাজের তীব্র প্রতিক্রিয়া রয়েছে, কেননা একটা জিনিস দেখতে হবে যে হয়তো রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানরা তারা তাকিয়ে থাকেন তাদের অর্থনৈতিক লাভালাভের দিকে, কিন্তু নাগরিক সমাজের কাছে কিন্তু মানবাধিকারের মূল্য অনেক বেশি, বিশেষ করে যারা সাংবাদিক লেখক বা খাশোকজির চিন্তার সঙ্গে মোটামুটি সমমনা তাদের মধ্যে বিপুল বিক্ষোভ রয়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি যে ইমরান খান তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছেন যে এরকম অভিযোগ রয়েছে যে যুবরাজের বিরুদ্ধে তাকে নিয়ে এত হইচই কেবলমাত্র অর্থনৈতিক লাভালাভের দিকে তাকিয়ে, তাহলে নৈতিকতার খান্তি আর কোথায় রইল?
জি, আমরা আজকেই জানতে পেরেছি যে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের একটি প্রতিরক্ষা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং চুক্তি সই হয়েছে, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে গিয়ে সৌদি আরব ওই দেশটিকে প্রায় নিঃস্ব করে ফেলেছে বলে অভিযোগ, সেখানে তীব্র সংকট চলছে, শিশুরা অনাহারে মারা যাচ্ছে। তো প্রতিবেশী মুসলিম দেশের সঙ্গে এই লড়াইকে পাকিস্তান কিভাবে দেখে?
পাকিস্তানে এ ব্যাপারে নাগরিক সমাজের অভিমত আলাদা, আর প্রশাসনের অভিমত যে আলাদা তা তো বোঝাই যায়, যেহেতু পাকিস্তানের সাবেক সেনাবাহিনী প্রধানই দেখা যায় যে ওই যে সৌদি আরবের যে সামরিক জোটটি তার নেতৃত্ব দিচ্ছেন, সেদিক থেকে দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় ভাবে পাকিস্তান সৌদি আরবে এই যে সৌদি আরবের যে ইয়েমেনে যে হামলাটি তাতে তার সমর্থন রয়েছে, কিন্তু পাকিস্তানের যে নাগরিক সমাজ তা কিন্তু এই ইয়েমেনের হামলার বিরুদ্ধে। এবং এখান থেকে একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে এই যে অর্থনৈতিক লাভালাভের বিষয়টির দিকে তাকিয়ে এই মুহূর্তে এই ভূ রাজনীতিতে দেখা যাচ্ছে মানবাধিকার বিষয়টি খুবই গৌণ একটি চেহারা নিতে যাচ্ছে, অন্তত এই যে সৌদি আরব এবং পাকিস্তানের যে কেস স্টাডিটি তা থেকে কিন্তু এটা খুব স্পষ্ট হয়ে যায়।
মাশকাত আহসান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো ফেসবুক লাইভ অনুষ্ঠানে বাংলাদেশ সময় রাত 11:30টায়। তো আপনাকে ধন্যবাদ, এখানে এই আয়োজন এখানেই শেষ হচ্ছে,
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শুরু হচ্ছে আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার কথা এবং এর প্রভাব ও প্রতিক্রিয়া। সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
ধন্যবাদ।
ইতিমধ্যেই আমরা জরুরি অবস্থার মধ্যে এখন পড়ে গেছি, পুরো যুক্তরাষ্ট্রের মানুষ, আমেরিকানরা এখন জরুরি অবস্থার মধ্যে।
প্রেসিডেন্ট ট্রাম্প
ঘোষণা করেছেন, প্রথমে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি অবস্থা সংক্রান্ত যে বক্তব্যটি সেটা দিয়ে শুরু করতে চাই অনুষ্ঠান।
ন্যাশনাল এমার্জেন্সি এন্ড ইটস এ গ্রেট থিং টু ডু বিকজ উই হ্যাভ অ্যান ইনভেশন অফ ড্রাগস, ইনভেশন অফ গ্যাংস, ইনভেশন অফ পিপল, and it's unacceptable. And by signing the national emergency, something signed many times by other presidents, many, many times, President Obama, in fact, we may be using one of the national emergencies that he signed having to do with cartels, criminal cartels. It's a very good emergency.
National emergency ঘোষণার কথা শুনলাম সবাইকে।
জাতীয় মানে জরুরি অবস্থা ঘোষণা করলেন।
এখনো প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য শেষ করেননি,
সাংবাদিকদের প্রশ্ন উত্তরের অংশটুকু চলছে। তো সেলিম, আমাদের সাথে আলোচনায় আজকে কারা আছেন? প্রথমে শ্রোতা বন্ধুদের, আমাদের শ্রোতা দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমি রোকেয়া হায়দার
এবং আমি সেলিম হোসেন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইতিমধ্যেই নিউ ইয়র্ক থেকে সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, আর ক্যালিফোর্নিয়া থেকে যোগ দিয়েছেন ডক্টর আবু নাসের রাজীব, তিনি আমাদের সহকর্মী।
আচ্ছা, তো আবু রাজীব এবং মোহাম্মদুল্লাহ সাহেব আপনারা আছেন লাইনে? ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দেওয়ার জন্য। কারণ প্রেসিডেন্ট এখনও, যেমন বললাম, যে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে জবাব দিচ্ছেন এবং সেইখানে তিনি বলেছেন যে তার গোড়া থেকে সেই নির্বাচনী অভিযান এবং পরবর্তীতে তিনি বারবার যে কথাটি বলে এসেছেন, মেক আমেরিকা গ্রেট, তারই অংশ হিসেবে তিনি আজকে এই জরুরি অবস্থা ঘোষণার কথা উল্লেখ করলেন। এবং জরুরি অবস্থা ঘোষণা করলেন কারণ ওই সীমান্তে নানা অপরাধ বন্ধ করার জন্য, আমেরিকার নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থাটি তিনি নিতে বাধ্য হলেন। এবং তারপর আমরা কী দাঁড়াবে প্রভাব প্রতিক্রিয়া কী হবে সেটা নিয়ে আলোচনা করি, কারণ এটা নিয়ে তো বেশ কয়েক দিন ধরে আলোচনা চলছে। এবং আমরা জানি যে গভর্নমেন্ট শাটডাউন হয়েছিল, তার পরবর্তীতে আবার ব্যয় বরাদ্দ, সরকারি ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা হলো, এবং এখন যেমন অনেকের মনে শঙ্কা ছিল, অনেকে ভাবছিলেন কি দাঁড়াবে
আজকে থেকে আরেকটা শাটডাউন হবে কিনা, এই ভয় ছিল,
এই ছিল,
সেটা হচ্ছে না,
সেটা হচ্ছে না, কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করা হলো।
হ্যাঁ, সেটা হচ্ছে না এটা, এবং এই সংক্রান্ত যে বিলটি, সেই বিলে তিনি স্বাক্ষর করবেন, ইতিমধ্যে সম্মতি দিয়েছেন। তো আমরা এই এমার্জেন্সির পর কি হবে,
কি হতে পারে?
হ্যাঁ
হ্যাঁ,
সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছ থেকে একটু বিশ্লেষণ শুনি প্রথমে।
হ্যাঁ, এই এমার্জেন্সি যে মানে জরুরি অবস্থা ঘোষণা করা, এটা কি বিষয়টা কি আমি একটু যদি আমাদের শ্রোতা দর্শকদের ব্যাখ্যা করে বলেন।
জরুরি অবস্থা ঘোষণা কিন্তু এটা ওই যে বাংলাদেশ বা পাকিস্তান বা অন্যান্য দেশে যে জাতীয় জরুরি অবস্থা আমরা সেভাবে মনে করা উচিত না। সারা দেশে জরুরি অবস্থা, বিভিন্ন জায়গায় সামরিক বাহিনীর লোক যে টহলে দাঁড়িয়ে গেল, একবারে মানবাধিকার সব বিপর্যস্ত বা স্থগিত রাখা হলো, এটা না। এটা সীমিত ভাবে জরুরি অবস্থা ঘোষণা করে প্রেসিডেন্ট কয়েকটি ফান্ড থেকে, সামরিক বাহিনীর এবং আপনার অন্যান্য ফান্ড আছে, ট্রেজারি ডিপার্টমেন্টের ফান্ড, এই সমস্ত ওদের জন্য সরকার যে অলরেডি থোক বরাদ্দ আছে ওই সমস্ত ডিপার্টমেন্টে, সেখান থেকে কিছু টাকা উনি নিয়ে এই সীমান্তে তার স্বপ্নের সেই বিউটিফুল দেওয়াল, বিউটিফুল শব্দটা উনি ঘন ঘন উচ্চারণ করেন, সেটার জন্য উনি লাগাবেন। কারণ হচ্ছে কি, ওনার বেস ঠিক রাখতে হবে। বেসের কাছে উনি নির্বাচনী প্রচারের সময় আগে বলেছিলেন সীমান্তে একটা দেয়াল নির্মাণ করবেন পুরো সীমান্তে মেক্সিকো,
কিন্তু তখন তো বলেছিলেন যে এই মেক্সিকো এর জন্য যা কিছু খরচ হবে মেক্সিকো দেবে
না। মেক্সিকো তো দূরের কথা, এখন নিজের দেশ থেকে তিনি টাকা পাচ্ছেন না, 35 দিন শাটডাউন করেছিলেন, এর জন্য সরকার দেশের ইকোনমি $11 billion প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তিনি চেয়েছিলেন $5.7 billion ওয়ালের জন্য, ওয়াল তো নাই, নতুন যে বিল তার তো সেনেটে তো তার দলের মেজরিটি আছে, তারপরেও সেনেট এবং হাউস, হাউসের ডেমোক্রেটদের মেজরিটি মিলে যে আইন পাস করেছে রেজলিউশন, তাতে $1.375 billion মাত্র দেওয়া হয়েছে, এবং তাও দেওয়াল বলা হয়নি, সীমান্তে স্ল্যাট দিয়ে দিয়ে এক ধরনের ব্যারিয়ার তৈরি করা, ওটার জন্য এই টাকা দেওয়া হয়েছে এবং আরো কিছু অন্যান্য সংশ্লিষ্ট কাজ আছে। এখন জরুরি অবস্থা এখনো ঘোষণা করেননি, করবে, এখনো ওই দুই হাউসের বিলে উনি সাইন করেননি, করবেন বলা হচ্ছিল, রোজ গার্ডেনিং করবেন, এখন বলা হচ্ছে সবকিছু একটা উনি ধোঁয়াশা রাখার চেষ্টা করেন, শেষ মুহূর্ত পর্যন্ত এক ধরনের সবাইকে টানটা রুখস রাখছে।
যেমন আজকে সকালেই ওনার রোজ গার্ডেনে এসে যখন বক্তব্য রাখার কথা ছিল সকাল 10টায়, সেটা পার হয়ে গেল 10:40 পর্যন্ত।
এবং জাতীয় জরুরি অবস্থা ঘোষণার নির্দেশ এক্সিকিউটিভ বর্ডারেও সাইন করবেন, কিন্তু এখন এখানে সাইন না করে হোয়াইট হাউসে সাইন করবেন। সর্বশেষ একটু আগে যে নিউজ দেখলাম তাতে বলা হচ্ছে হয়তো আরো স্টাডি করে ওই রেজলিউশনটা আজ বিকেলে বা আজ রাতে উনি সাইন করতে পারেন, ফলে এখন এইখান থেকে এই মুহূর্ত থেকে শুরু করে যে কোনো সময় উনি সাইন করতে পারেন, একটা অনিশ্চিত সেই দিকটা সময়টার ব্যাপারে, কিন্তু যেহেতু উনি ঘোষণা দিয়ে দিয়েছেন উনি সেটা সাইন করবেন। সাইন করলে উনি যেটা ডিফেন্স ডিপার্টমেন্টের ইয়ে থেকে ড্রাগ ফর ফিউচার একটা ব্যাপার আছে, সেখান থেকে $600 million পাবেন, তারপর ডিফেন্স ডিপার্টমেন্টের আরেকটা ডাক ফর বিচার অ্যাকাউন্ট আছে সেখান থেকে $2.5 billion, তারপর ডিফেন্স ডিপার্টমেন্টের মিলিটারি কনস্ট্রাকশন বাজেট থেকে $3.5 billion, এই টাকা উনি প্রায় $8 billion উনি ওয়ালের জন্য ব্যয় করতে পারেন।
তারপর তার মানে তিনি প্রতিরক্ষা খাতে ব্যয় করার জন্য, এটা তো দেয়াল তুলে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটা প্রতিরক্ষা খাতেরই, এবং সেই প্রতিরক্ষা খাত থেকে নিয়েই তিনি এই প্রাচীর তুলবেন। তবে উনি বলেছেন বারবার যে এটা কোনো কংক্রিটের প্রাচীর নয়, এটা যে কোনো ধরনের হতে পারে,
সি থ্রু ফেন্স।
সেই
আচ্ছা, ডক্টর আবু নাসের রাজীব, আপনি প্রথমে বক্তব্য শুনলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এমার্জেন্সি ডিক্লেয়ারের কথাও শুনলেন। এমার্জেন্সি ডিক্লেয়ার উনি বলেছেন শুরুতেই যে আরো প্রেসিডেন্টরাও করেছেন অতীতে,
প্রেসিডেন্ট ওবামার কথাই তিনি উল্লেখ করলেন,
প্রেসিডেন্ট ওবামার কথা, প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কথা, বিভিন্ন সময় বিভিন্ন প্রেসিডেন্ট আমি দেখলাম যে এ পর্যন্ত বোধহয় যুক্তরাষ্ট্রের 1976 থেকে এ পর্যন্ত 59 বার বোধহয় ডিক্লেয়ার করা হয়েছে নানান সময়ে,
বিভিন্ন সময়।
2001 সালের ওই যে টুইন টাওয়ার হামলার পরে বড় আকারের একটি এমার্জেন্সি ছিল, তো এই এমার্জেন্সিগুলো বিভিন্ন সময় বিভিন্ন কারণে হয়ে থাকে, তো এবার যদি হ্যাঁ জি বলুন।
জি, মূলত আপনার এখানে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়, আমি যদি
আচ্ছা আমার প্রশ্নটা শেষ হয়নি, আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে কোন না কোন সময় কিছু না কিছু বিষয়ের সৃষ্টি হয়েছিল যার কারণে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল, এবার তিনি এই বর্ডার ওয়াল নিয়ে যে সিচুয়েশনের কথা বলছেন সেই
এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক সমালোচনা চলছে
হচ্ছে আপনি কি মনে করেন কতটা
কেন
হ্যাঁ অ্যাবসলিউটলি জি আপনার এর আগে যে এখন বলা হচ্ছে যে ইমার্জেন্সি আসলে তৈরি করা হয়েছে জাতীয় কোনো জরুরি অবস্থার সৃষ্টি হয়নি কিন্তু জরুরি অবস্থা তৈরি করা হয়েছে কেন বলা হচ্ছে যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইচ্ছে করলেই কিন্তু কোনো ওনার যা ইচ্ছে হলো সেই ইচ্ছে মতো উনি টাকা পয়সা খরচ করতে পারেন না কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজেট যেটা সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে হচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ওপর কংগ্রেস যখন বলে যে এই বছরের জন্য এত বিলিয়ন ডলার বাজেট করা হলো এবং এই টাকাটা এই এই খাতে ব্যবহার করা হবে আপনার এই জরুরি অবস্থা জারি করা হয়েছে তখনই কিন্তু যখন জরুরি অবস্থা জারি করা হয় তখন রাষ্ট্রপতি তার আপনার যে এক্সিকিউটিভ যে অর্ডার সেই অর্ডারের মাধ্যমে তিনি তার ইচ্ছে মতো বিভিন্ন খাতে খরচ করতে পারেন
নির্বাহী
আদেশের মাধ্যমে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক কারণে কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তখন তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের যে আপনার দক্ষিণ সীমান্ত রয়েছে মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের যে সীমান্ত রয়েছে সেখানে তিনি একটি দেয়াল নির্মাণ করবেন কারণ তিনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রে মাদকের একটা বড় ধরনের সমস্যা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে মাদকগুলো এখানে আসে সেটা মূলত মেক্সিকো থেকে আসে এবং এটা এখানেও আরেকটা হচ্ছে যে তিনি আপনার মেক্সিকান যে ইমিগ্রেশন তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটা বড় অংশের মানুষের মধ্যে এক ধরনের রিজার্ভেশন রয়েছে এবং সেটার কারণে তিনি পলিটিক্যাল গেইন করার জন্য তিনি বলছিলেন যে সেখানে তিনি দেয়াল তোলা হবে জি তো ডেমোক্রেটরা বলছিলেন যে এখন আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুটো হাউস রয়েছে একটা হাউস ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে আর একটি হাউস আপনার সেনেট হচ্ছে রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে
প্রতিনিধি পরিষদের মানে নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্রেটরা
জি জি তারপর তার অর্থ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে বাজেট প্রপোজ করবেন সেটা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সেরকম অনুযায়ী করবে না কারণ হচ্ছে এখন বিরোধী একটি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে তো প্রেসিডেন্ট আপনার কদিন আগে বললেন যে তিনি $6 বিলিয়ন মতো অর্থ চান সেই অর্থ দিয়ে তিনি সীমান্তে দেয়াল নির্মাণ করবেন ডেমোক্রেটরা সেটার বিরুদ্ধে ছিলেন এবং তারা মাত্র যে সৈয়দ মাহমুদুল্লাহ যে একটু আগে বললেন যে $1.7 বিলিয়ন দিয়েছে তো এই যে জরুরি অবস্থা জারি করার পরে প্রেসিডেন্ট যেটা করতে পারেন যে অন্য কোনো খাত থেকে টাকা নিয়ে তিনি এখন এই দেয়াল নির্মাণ করতে পারেন এবং যে সাধারণত দেখা যায় যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যেটা রয়েছে মিলিটারি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সবকিছু মিলে প্রতিরক্ষা খাতে প্রচুর অর্থ থাকে আপনার সেখানে এবার তিনি যেটা করছেন যে সেখান থেকে প্রায় $3.5 বিলিয়ন মতো নিচ্ছেন এবং আরো বিভিন্ন জায়গা থেকে নিয়ে সব মিলিয়ে তিনি $8 বিলিয়ন মতো অর্থ খরচ করবেন এই যে এর আগে যে সমস্ত সেলিম ভাই যেটা বললেন যে এর আগে যখন জরুরি অবস্থা সাধারণত জারি করা হতো যখন কোনো ন্যাচারাল ডিজাস্টার অথবা ম্যান মেড ডিজাস্টার হতো যেমন জি জি সাধারণত দেখা গেছে যে ঘূর্ণিঝড় তারপরে হচ্ছে আপনার প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প অথবা বড় ধরনের কোনো আপনার ফায়ার সেগুলোর পরে প্রেসিডেন্ট তখন জরুরি অবস্থা জারি করলে তিনি তার ডিসক্রেশনারি যে ফান্ড রয়েছে সেখানে তিনি খরচ করতে পারেন কিন্তু এর আগে কখনোই রাজনৈতিক কারণে জরুরি অবস্থা জারি করা হয়নি আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো রাজনৈতিক একটি কারণে জরুরি অবস্থা জারি করা হলো
হ্যাঁ এবং আপনার আপনার আলোচনার শুরুতেই যেটি বললেন যে এই এমার্জেন্সি ডিক্লারেশনের অবস্থা যতটা জরুরি না তার চেয়ে বেশিটা হলো রাজনীতি
২০২০ সালে
উপলক্ষ করেই এটা করা হচ্ছে এরকম কথা আপনিও বললেন অনেকেই বলছেন
এবং তিনি নিজেও প্রেসিডেন্ট নিজে কিন্তু বলেছেন যে আমি শুরু থেকে আমার নির্বাচনী অভিযান এবং ক্ষমতায় আসার পর থেকেই বলছি যে মেক আমেরিকা গ্রেট এই যে তার স্লোগান বাস্তবায়নের জন্যই তিনি এটা করছেন এটা তার নিজস্ব ব্যক্তিগত একটি রাজনৈতিক কি বলবো ম্যান্ডেট কর্মসূচি
হ্যাঁ আমি বলছিলাম যে 59 বারে পর্যন্ত ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে 1976 সালের পর থেকে এবং কোন কোন প্রেসিডেন্ট করেছেন সেগুলোর একটি লিস্ট এখানে যদি সংক্ষেপে বলে দিতে চান তাহলে আমি বলতে পারি
হ্যাঁ বলো
সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট জিমি কার্টার করেছিলেন একবার রোনাল্ড রিগান করেছিলেন জর্জ ডব্লিউ বুশ করেছিলেন বিল ক্লিনটন করেছিলেন জর্জ বুশ সেকেন্ড জুনিয়র করেছিলেন,
9/11 তো বিরাট ঘটনা,
বারাক ওবামা করেছিলেন এবং
শেষ
পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প করলেন।
কিন্তু তাদের যদি আমরা দেখি ওই তাদের সেই সময়কার সেই আমলে কি কারণে হয়েছিল, পরিস্থিতি বিচার করে, এবং
পরিস্থিতির বিচারও এখানে একটি গ্রাফ আছে যেটিতে বলা হচ্ছে যে এর ভেতরে যতবার ডিক্লেয়ার করা হয়েছে এমার্জেন্সি তার ভেতরে 76% 76% ছিল হলো নানান রকম দুর্যোগপূর্ণ কারণে, আর রাজনৈতিক কারণে ছিল না, উইপন অস্ত্র বিষয়ক একটি ব্যাপার ছিল 3%, আর অন্যান্য 1998 সালে ছিল 2 American killed in কিউবার একটি বিষয় নিয়ে। তো এবারেই আপনি ঠিকই বলেছেন যে রাজনৈতিক কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হলো। এখন কথা হচ্ছে যে কোন কোন খাত থেকে এত টাকা নেওয়া হবে, কারণ যেসব খাত থেকে নেওয়ার কথা বললেন সেই সব খাত থেকে টাকা নিতে গেলে আবারও বোধ হয় নির্বাহী আদেশ সাইন করতে হবে নাকি?
সেটা তো ওই ইমার্জেন্সি জারি করার কারণে এই এক্তিয়ারটা তার হাতে আসলো। এখন এখানে বলা হচ্ছে উনি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাপ্রোপ্রিয়েশন বিল থেকে 1.375 billion যেটা অলরেডি 2 House অ্যাপ্রুভ করেছে সেটা ব্যয় করার তো সুযোগ আছেই। $600 million ট্রেজারি ডিপার্টমেন্টের ড্রাগ ফরফিচার ড্রাগ বাজেয়াপ্ত করে সেই ফান্ড থেকে উনি নেবেন, তাদের জন্য যে বরাদ্দ আছে $2.5 billion নেবেন ডিফেন্স ডিপার্টমেন্টের ড্রাগ ইন্টারডিকশন, ওই ড্রাগ ফরফিচার ইন্টারডিকশন একই একটা ট্রেজারি ডিপার্টমেন্টের, সেখান থেকে 600 million 2.5 billion পাবেন ডিফেন্স ডিপার্টমেন্টের ওই খাতের যে বরাদ্দ আছে সেখান থেকে 3.5 billion নেবেন ডিফেন্স ডিপার্টমেন্টের মিলিটারি কনস্ট্রাকশনের যে ফান্ড আছে সেখান থেকে, তবে ডিফেন্স ডিপার্টমেন্ট তো $700 billion বাজে সেখান থেকে এইসব টাকা নিলে ওরা যে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তা না। যাই হোক, কিন্তু যেটা বলা হচ্ছে তার যে রাজনৈতিক কমিটমেন্ট এবং যার বারবার তিনি দক্ষিণ সীমান্ত দিয়ে ড্রাগ আসছে, দক্ষিণ সীমান্ত দিয়ে মানে ক্রিমিনালরা আসছে আমেরিকায় খুন করছে মানে অপরাধ বাড়াচ্ছে ফলে এদেরকে বন্ধ করতে হবে এই কথা, কিন্তু কথা হচ্ছে যেটা গুরুত্বের সাথে আমরা বিবেচনা করা উচিত উনি যে ডিক্লারেশন দিলেই হবে তা না, ডেমোক্রেটিক পার্টি ছাড়াও ইন্ডিপেন্ডেন্ট অনেকেও এটা চ্যালেঞ্জ করবেন বলে কোর্টে এটার বিরুদ্ধে মামলা করবেন বলে ইতিমধ্যে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন, হুমকি দিয়েছেন, এবং ওই ওয়াল করতে গিয়ে উনি যদি কোনো প্রাইভেট ব্যক্তির জমি জমা কিছু দখল করতে হবে তাদের অনেকে মামলা করতে পারে সরকার,
তবে
ঝামেলা হতে পারে।
মামলা তো সবার আগে হবে এটা নিয়ে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করার বিপরীতে মামলা করবে,
কারণ হোমল্যান্ড সিকিউরিটি
এটা উনি যদি শেষ পর্যন্ত একেবারে সুপ্রিম কোর্টে ফাইনালি গিয়ে ওনার পক্ষেই যাওয়ার কথা সুপ্রিম কোর্টের রায় যদি নাও যায় তারপরও ওনার যে বেস আছে 2020 সালের পুনর্নির্বাচনের জন্য উনি প্রার্থী বেইসের কাছে উনি প্রমাণ করতে পারবেন আমি সর্বান্তকরণে সকল চেষ্টা করেছি এই কাজ আমার কমিটমেন্ট রাখার জন্য যেটা আপনারা সমর্থন করেন, যে ফলে তার বেইসের কাছে তার জনপ্রিয়তা বাড়বে এবং বেইসের বাইরে হয়তো
কিছু সমর্থন পাবে। যেমন উনি আজকে এই ভাষণ দেওয়ার সময় অনেককেই উল্লেখ করেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তে হয়তো অপরাধের শিকার হয়েছেন, অ্যাঞ্জেল মাম অ্যাঞ্জেল সান এইভাবে উনি উল্লেখ করেছেন, তো সেটাও একটা চমক জাগানোর ব্যাপার। অবশ্যই
এল পাসোতে প্রেসিডেন্ট গত 2-3 দিন আগে গিয়েছিলেন এবং সেখানে যে বক্তৃতা দিয়েছিলেন সেটার কিছুটা পুনরাবৃত্তি আমি শুনলাম তার আজকের হোয়াইট হাউসের ভাষণে, যে এল পাসো এবং ওর পাশের আরেকটা শহরের কথা উল্লেখ করে বললো যে দুই শহরের ক্রাইমের পার্থক্য হচ্ছে এল পাসোতে 1200 মার্ডার হয়েছে গত বছর আর এই শহরটার নাম ভুলে যাচ্ছি, তো ওখানে হয়েছে মাত্র 23টা, তো 23টা মার্ডারও কম না উনি উল্লেখ করলেন একমাত্র ব্যারিয়ারের কারণে, ওখানে নাকি সীমান্ত দেয়াল আছে
আর
এখানে নাই যার কারণে, তো এই বিষয়টি উল্লেখ করলেন। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে যেসব গ্রাউন্ডে এই লসুইট করতে পারে বিরোধীরা ডেমোক্রেটরা, ইতিমধ্যে চাক সোমার এবং ন্যান্সি পেলোসি বলেছেন যে তিনি বেআইনি কাজ করছেন, তো তার বিরুদ্ধে যদি এই এই ডিক্লারেশনের বিরুদ্ধে যদি লসুইট হয় তাহলে কি কি গ্রাউন্ডে হতে পারে, কি
কি কারণ দেখাতে পারে,
কারণ দেখিয়ে
শক্তিশালী কারণ তো দেখাতে হবে।
ওনার কনস্টিটিউশনাল অথরিটির বাইরে গিয়ে উনি করেছেন বলে তারা নিশ্চয়ই চ্যালেঞ্জ করবে, তো সেটা কোর্ট বিবেচনা করবে। আমার ধারণা প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করার পরে উনি ওই মুসলিম দেশ বা অন্যান্য দেশের থেকে লোক আনার ব্যাপারে যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছিলেন চ্যালেঞ্জ করার পরে স্থগিতাদেশ আদালতগুলো দিয়েছিল, এই ক্ষেত্রে সম্ভবত আদালত থেকে স্থগিতাদেশ হবে না। শেষ পর্যন্ত চূড়ান্ত ভাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে সেখানে রায় পর্যন্ত কোথাও স্থগিতাদেশ হবে না, ফলে তার নির্বাহী আদেশ অনুযায়ী তিনি কাজ করার সুযোগ পাবেন, এটা আমার ধারণা।
আমার মনে হয় যে যেটা একটু আগেই আপনার যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর যিনি স্পিকার ন্যান্সি পেলোসি এবং ডেমোক্রেটিক সিনেটের ডেমোক্রেটিক পার্টির লিডার চাক শুমার তারা একটা যৌথ বিবৃতি দিয়েছেন, এবং এর আগে গতকালকে ন্যান্সি পেলোসি বলেছেন যে তারা প্রেসিডেন্ট যদি জরুরি অবস্থা জারি করেন তাহলে তার সাংবিধানিক কোনো আপনার যে এখতিয়ার তার নেই, কারণ যুক্তরাষ্ট্র সংবিধানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট এরকম জরুরি ব্যবস্থা জারি করতে পারেন যদি সত্যিকারের জরুরি অবস্থা তৈরি হয়, এবং তারা এরকম বলবেন যে এটা পলিটিক্যাল কারণে এবং জরুরি অবস্থা ক্রিয়েট করা হয়েছে, সেই গ্রাউন্ডে প্রেসিডেন্ট তার যে আপনার তার যে কনস্টিটিউশনাল যে যে পাওয়ার সেটা তিনি অ্যাবিউজ করেছেন। যে সেই সেই ক্ষেত্রে যেটা হতে পারে আমার ধারণা যে প্রথমে তো আপনার এরকম লসুট করতে হয় ফেডারেল কোর্টে, এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অনেকগুলো ফেডারেল কোর্ট রয়েছে, এবং আনফরচুনেটলি
মানে ধাপে ধাপে এগোবে এটা,
ধাপে ধাপে জি জি। তো প্রথমে এমন হতে পারে যে আপনার যদি কোনো একটা ফেডারেল কোর্ট সেখানে যদি আপনার অনেকগুলো ফেডারেল কোর্ট রয়েছে এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন ফেডারেল কোর্টে কিন্তু এরকম আপনার মামলা করতে পারেন, যে কোনো একটা ফেডারেল কোর্ট যদি বলে যে এই প্রেসিডেন্টের যে ইমার্জেন্সি যে ডিক্লেয়ার করলেন সেটা স্থগিত করা হলো, এবং তখন কিন্তু প্রেসিডেন্ট আর কোনো অর্থ ব্যয় করতে পারবেন না, এবং তারপরে যেটা করবে যদি এরকম স্থগিত করা হয় তখন প্রেসিডেন্টের পক্ষ থেকে অ্যাপিলেট কোর্টে যাওয়া হবে, অ্যাপিলেট কোর্ট যদি আপনার ওই স্থগিত আদেশ যদি দেয়া হয় যদি সেটা যদি আপনার উইথড্র না করেন তাহলে পরবর্তীতে কিন্তু সেটা আবার সুপ্রিম কোর্টে যাবে। তার মানে হচ্ছে একটা একটা দীর্ঘ আইনে অ্যাটলিস্ট আপনার তিন ধাপে আইনি লড়াই হবে। আর সৈয়দ মাহমুদুল্লাহ যেরকম বললেন যে যদি অ্যাপিলেট আপনার যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় সম্ভবত প্রেসিডেন্টের পক্ষে রায়টা যাবে।
ইতিমধ্যে আমি দেখলাম যে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে তিনি সর্বোচ্চ শক্তি দিয়ে লড়বেন প্রেসিডেন্টের পক্ষে। তো যাই হোক, এখন আমাদের সঙ্গে আপা কয়েকজন শ্রোতা কিন্তু যোগ দিয়েছেন টেলিফোনে এবং ফেসবুকে। একজনের
আচ্ছা কি বলছেন তারা, আমরা টেলিফোনের বক্তব্য শুনে নি।
হ্যালো
হ্যালো
হ্যালো, আমি বলছি সেলিম ভাই, ওকে আপনি নমস্কার।
নমস্কার
নমস্কার, বলুন।
জি আমি কথা বলছি দীপক চক্রবর্তী বাংলাদেশ পঞ্জাব থেকে।
বলুন
জি, ওকে আপা ভালো আছেন?
হ্যাঁ ভালো।
আজকে মানে আমি যেটা মনে করি খুবই একটা বিষয়, আমাদের অনেক কিছু আমরা যে প্যানেল পরীক্ষার মধ্যে আছে তাদের কাছ থেকে আমরা অনেক চমৎকার বিষয় জানতে পারলাম। সে বিষয়টা হচ্ছে এই যে আমরা দীর্ঘ সময় আর কি শুনে আসতেছি এখানে একটা দেওয়াল একটা নির্মাণ করা হবে, তো আজকে যদি আমরা শুনতে পারলাম খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই এই যে ওয়ালটা যে তৈরি করা হবে এই ওয়ালের পাশাপাশি তৈরি হয়ে গেল, হওয়ার পরে এই দুই সীমান্তে সেখানে কি আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকবে কি না, আর ওই যেখানে যারা মানুষ যারা বসবাস করে থাকেন তাদের চিন্তা ভাবনা কেমন, এই দলটা করলে কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, এই বিষয়টা আমি আর কি প্যানেল অতি ফার্মাদের কাছে আর কি ছোট করে হলেও জানতে চাচ্ছি আর কি। নমস্কার,
ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমার তো ধারণা যে সেখানে মানুষ যারা ক্ষতিগ্রস্ত হবে তারা চাইবে,
কারণ অনেকে জমি জমা নিয়ে নেওয়া হচ্ছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে নেওয়া। তারপরে আরেকটা জিনিস আছে যে দেয়াল তুললে অবশ্যই সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে।
আচ্ছা, এর সঙ্গে আপা আরো কয়েকটি প্রশ্ন আমি যুক্ত করি, তারপরে আমি যাই আলোচনার। আচ্ছা, অজয় কুমার সরকার লিখেছেন শাটডাউন জরুরি অবস্থা ঘোষণা করলেও প্রেসিডেন্ট কি মেক্সিকো সীমান্তে দেয়াল দিতে পারবেন, একটি প্রশ্ন। শঙ্কর হালদার লিখেছেন মাননীয় আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ট্রাম্প মহাশয় কি একাই এমার্জেন্সি ঘোষণা করতে পারেন। ইমরান হোসেন লিখেছেন এটি সুষ্ঠুভাবে ভারতীয় ষড়যন্ত্র, আমি এটা ভারতীয় অন্য বিষয়ে।
সব
দেশে এমনকি পার্লামেন্ট সিস্টেমে সিদ্ধান্ত ক্যাবিনেট অ্যাপ্রুভ করেন, কিন্তু ডিক্লারেশন অফ ইমার্জেন্সি প্রেসিডেন্টকে দিয়েই করেন। আর এটা তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম, এখানে প্রেসিডেন্ট করেন, করার আগে যখন করার প্রশ্ন আসে তখন তিনি আইন বিভাগের অ্যাটর্নি জেনারেল, জাস্টিস ডিপার্টমেন্ট এদের মত নেন, অন্যান্য আইন বিশেষজ্ঞদের মত নেন, তার এই অবস্থানের ব্যাপারে কংগ্রেসে উভয় পরিষদে কার কি মত, সে সম্পর্কে জনমতের অবস্থা কি, এগুলো অনেক কিছু বিবেচনা করে দেখেন, করে তারপরে উনি জরুরি অবস্থা ঘোষণার মতো পদক্ষেপে যান। তো এক্ষেত্রে নিশ্চয়ই প্রেসিডেন্টের সে ক্ষমতা আছে জরুরি অবস্থা ঘোষণা করার। আর ডক্টর নাসারের আগে যেটা উল্লেখ করেছেন এবং আমিও করেছি, সেটা হচ্ছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কোর্টে, প্রথম লোকাল ফেডারেল কোর্ট, যেমন ওয়াশিংটন এলাকার ফেডারেল যে কোর্ট, এটার একটা মানে এই রকম নাম আছে যে প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের কয়েকটি আদেশ এখানে স্থগিত হয়ে গেছে, আরো কয়েকটি ফেডারেল কোর্টে এরকম হয়েছে। ফলে আমি আগে যেটা বলেছিলাম একটু সংশোধন করে বলতে চাই না, এমন নিরব গ্যারান্টি নেই যে এই আদালতগুলো একেবারেই তার নির্দেশ স্থগিতাদেশ দিতে পারেন, দিবেন না, দিতেও পারেন। যেটা আমার ধারণা সেটা সুপ্রিম কোর্টে তার সাম্প্রতিক মনোনীত দুজন বিচারক সহ কনজারভেটিভ বিচারকরা মেজরিটি সম্ভবত সেখানে উইন করবেন, কিন্তু নিচের লেভেলে বিভিন্ন পর্যায়ে
বিভিন্ন ধাপে তিনি
হতে পারেন
বাধাগ্রস্ত হওয়ার। একটি আমি একটি হিস্ট্রি বলতে পারি, এখানে আমি দেখলাম যে প্রেসিডেন্ট ট্রুম্যান 1952 সালে একটি স্টিল মিলের জন্য কংগ্রেসকে পাশ কাটিয়ে অর্থ বরাদ্দের চেষ্টা করেছিলেন এবং শেষ পর্যন্ত কোর্টের স্থগিতাদেশের কারণে হয়নি। তো এবার কি হবে আমরা জানি না। আরও দুটো প্রশ্ন ছিল, দীপক চক্রবর্তী করছিলেন যেটি এবং আরেকজন ফেসবুক শ্রোতা বলছিলেন, কি প্রশ্ন? হ্যাঁ, অজয় কুমার যে প্রশ্নটি করেছিলেন যে শাটডাউন বা জরুরি অবস্থা ঘোষণা করলে প্রেসিডেন্ট কি মেক্সিকো সীমান্তের দেয়াল দিতে পারবেন,
দেয়াল তুলবে, এখন সেখানকার লোকজন কি ভাবছেন? সেখানকার লোকজনের কাছে আমরা পরবর্তীতে অবশ্যই সবাই আমরা জানি যে আমাদের আরো যেতে হবে, এবং রাজীব যেমন ক্যালিফোর্নিয়া আছে সেখান থেকে অনেক শুনতে পারেন যে অনেকের বক্তব্য কি, কিন্তু আমরা
হ্যাঁ আপা মোটা দাগে কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ তারা এই যে আপনার জরুরি অবস্থা জারিকে সমর্থন করছে না। সিএনএন একটা জরিপ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে শতকরা প্রায় 62 ভাগ মানুষ তারা চাচ্ছে না, মানে আমেরিকান জনগণের মধ্যে 62 ভাগ না না তারা আপনার এই জরুরি অবস্থা জারির বিপক্ষে, আপনার তারা তারা চাচ্ছে না যে জরুরি অবস্থা জারি করা হোক। এবং এর আগে দেখা গেছে যে প্রেসিডেন্ট সাধারণত যে সিদ্ধান্ত নেন তার সেই সিদ্ধান্ত রিপাবলিকান পার্টির সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে ভীষণ ভাবে জনপ্রিয় থাকে, যে তিনি যে সিদ্ধান্ত নেন না কেন যারা রিপাবলিকান পার্টির সমর্থক তাদের মধ্যে প্রায় 90% প্রেসিডেন্টের। কিন্তু এবার দেখা যাচ্ছে ইভেন যারা রিপাবলিকান পার্টির সমর্থক তাদের
মনেও কিছুটা ইতস্তত ভাব আছে। হ্যাঁ,
আচ্ছা, এই রিপাবলিকান পার্টির যে মেজরিটি লিডার মিচ ম্যাককনেল, তিনিই তো এটার বিপরীতে ছিলেন কিছুদিন আগেও পর্যন্ত, এবার হঠাৎ করে জানি না কালকে থেকে দেখলাম যে তিনি এই ইমার্জেন্সির প্রতি সমর্থন করেছেন, যার কারণে
যেটা করছিলেন যে তিনি চাচ্ছিলেন যে মিচ ম্যাককনেল চাচ্ছিলেন যে শাটডাউন যেন আবার না হয়, তখন প্রেসিডেন্ট সাথে একটু কম্প্রোমাইজ করলেন। প্রেসিডেন্ট সেটা বলছেন যে আমি যে কংগ্রেস যে বিলটা পাস করছে বাজেটের জন্য সেই বিল প্রেসিডেন্ট অনুমোদন দেবেন, হ্যাঁ, এবং সেক্ষেত্রে কিন্তু অনুমোদন তখন তিনি দেবেন যদি আপনার ম্যাককনেল সাপোর্ট করেন প্রেসিডেন্টের এই জরুরি অবস্থা জারি করছেন, সেটা যদি সাপোর্ট করেন, এরকম একটা ডিল হয়েছে তাদের মধ্যে।
আচ্ছা, আমাদের সঙ্গে মোহাম্মদ আব্দুল্লাহ আছেন বাংলাদেশ থেকে। হ্যালো,
প্রেসিডেন্সিয়াল নির্বাচন হতে যাচ্ছে, সেখানে তিনি বা তার রিপাবলিকান দল কি সুবিধা পাবে বা এ সংক্রান্ত কোন জরিপ কি আছে?
এই মুহূর্তে বলা যাচ্ছে না, একটু আগেই সৈয়দ মোহাম্মদ আলী যেমন উল্লেখ করেছেন যে 2020 সালের নির্বাচনে যদি প্রেসিডেন্ট ট্রাম্পের এই দেয়াল নির্মাণের বিষয়টি কিছুটা কার্যকর করে নিয়ে যেতে পারেন, সেটা অবশ্যই তার সহায়ক হবে। তার যে বেজ, তার যে ভিত্তি, যে যেসব জায়গায়, সেখানে তার সমর্থকদের মধ্যে একটা বিপুল সাড়া জাগাবে এবং তারা একটা অনুকূল মানে প্রতিক্রিয়া আমরা দেখতে পারি। তবে আরেকজন সিদ্ধার্থ ভট্টাচার্য লিখছেন যে এই দেয়াল তোলা, এই দেয়াল নির্মাণ আদৌ কি সম্ভব হবে, সেটা আমাদের আগামীতে দেখার বিষয়। দেয়াল তো প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন যে না, এটা কোনো কংক্রিটের দেয়াল নয়। এবং প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু একটা এই ভাষণ দেওয়ার আগে, মানে শুরুতে ভাষণ দেওয়ার সময় অনেকেই মনে করছিলেন যে জরুরি অবস্থা ঘোষণা করবেন, সেই বক্তব্য নিয়ে তিনি আসবেন এবং তিনি যে বাজেটটি সমর্থন করলেন, স্বাক্ষর করবেন, সেই বিষয়ে বলবেন।
তিনি
কিন্তু নানা বিষয়ে বলেছেন এবং প্রথম শুরুই করেছিলেন চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য বিষয় নিয়ে,
উত্তর কোরিয়ার বিষয়ে।
হ্যাঁ, উত্তর কোরিয়ার সাথে
আমার কাছে ছোট আরেকটা সাউন্ড বাইট আছে,
আমরা শুনে নি।
উত্তর কোরিয়া বিষয়ক একটি বক্তব্য শুনি প্রেসিডেন্ট ট্রাম্পের।
And we won't let that happen, but we think that North Korea and Chairman Kim have a tremendous potential as an economic force, economic power. Their location between South Korea and then Russia and China, right smack in the middle, is phenomenal.
বক্তব্যে আসলে আজকের বক্তব্যে মনে করেছিলেন সবাই যে এমার্জেন্সি নিয়ে কথা বলবেন, কিন্তু তিনি সারা দুনিয়ার
সেলিম সবথেকে লক্ষণীয় বিষয় যে তিনি শুরু করেছিলেন চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য বিষয়ে, তারপরে এলেন আগামীতে এ মাসের শেষেই 27-28 তারিখে ভিয়েতনামে উত্তর কোরিয়ার চেয়ারম্যানের সাথে তার যে শীর্ষ বৈঠক সেটার উল্লেখ করলেন এবং সিরিয়া থেকে আইসিসিকে নির্মূল করার সাফল্যের কথা তুলে ধরলেন। বিভিন্ন বিষয়ে তিনি যে আন্তর্জাতিক পর্যায়ে তুললেন সেটা কিন্তু আরেকটু লক্ষণীয় সেলিম, যে তার সাফল্যের কথাগুলো তিনি তুলেছেন, মানে ট্রাম্প প্রশাসনের সাফল্য দিয়ে কিন্তু তিনি ভাষণ শুরু করেন এবং তিনি এটাই বোঝাতে চেষ্টা করেছেন, আমার সাথে হয়তো অনেকেই একমত হবেন, যে তার বিভিন্ন পর্যায়ে তার বিভিন্ন কর্মসূচি যে সব মানে সাফল্যের মুখ দেখছে এবং এই প্রাচীর নির্মাণ বা দেয়াল নির্মাণ যাই বলুন না কেন, সেটা যে মানে অযথা একটা কিছু না, চিন্তাভাবনা অলিক কল্পনা নয়, তারও একটা সাফল্যের দিক আছে, সেটাই তিনি গুরুত্বের সাথে তুলে ধরার জন্য বৈদেশিক সম্পর্কের নীতিমালা নিয়ে প্রশাসনের যে সাফল্য সেগুলো আগে তুলে ধরেন।
জি, আমাদের হাতে আর সময় বেশি নেই, আপনার 4 মিনিটের মতো। সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে আসি। আবদুল্লাহ যে প্রশ্ন করেছিলেন আপনি শুনেছেন, তার ভিত্তিতে আমার মনে হয় যে একটু সমাপনী বক্তব্য যদি 1-2 মিনিট বলেন।
এই বলেছিলেন, আমি ভুলে গেছি।
আবদুল্লাহ কি লাইনে আছে?
পুরোটা না হলে পুরোটা কারোর কথা কখনো বলেনি, কিন্তু কিছু না কিছু অংশ উনি বিউটিফুল বিগ দেওয়াল নির্মাণ করবেন, কমিটমেন্ট ওনার যেটা সেটা রাখবেন, ওনার বেসকে সন্তুষ্ট করবেন। আর একটা ইন্টারেস্টিং কথা উনি বলেছেন, সেটা হচ্ছে উনি যত এত সব ভালো কাজ করছেন, অর্থনীতি মজবুত হচ্ছে, নাফতা বাতিল করে নতুন ভাবে কানাডা মেক্সিকোর সাথে এগ্রিমেন্ট করে বিপুল লাভ হচ্ছে, যুক্তরাষ্ট্রের চায়নার সাথে মানে ট্যারিফ আরোপ করে খুব লাভ হচ্ছে, কিন্তু উনি বলছেন ডেমোক্রেটরা এত বাধা তৈরি করে যে বেইজিং সহ যদি তাকে $1 দিয়ে দেয় অথবা চীনের সমস্ত যুদ্ধ জাহাজ থেকে শুরু করে সবকিছু একেবারে ওনাকে দিয়ে দেয়, তারপর এটা উনি এগ্রিমেন্ট করে নেন, তারপরও ডেমোক্রেটরা বাধা সৃষ্টি করবে, বলছে না না এটা কি করে এই
ধরনের। হ্যাঁ, সেই রকম মানে ডেমোক্রেটরা কিছুতেই তার কোনো সাফল্যই সন্তুষ্ট
নয়, সমর্থন করবে না এমন একটা
তার প্রশাসনের প্রতি বা তার প্রতি একটা বিরূপ মনোভাব নিয়ে, নেতিবাচক মনোভাব নিয়ে
ডেমোক্রেটরা।
না, কিন্তু তিনি তার যে কর্মকাণ্ডের কথা বলেছেন তার ভিতরে ওই ফরেন পলিসির যে বিষয়গুলো এসে তার ভিতরে তিনি বিশেষ করে উল্লেখ করেছেন হলো নর্থ কোরিয়ার যে যুদ্ধ অবস্থা একটা ছিল, তিনি যুদ্ধ থামাতে সফল হয়েছেন
এবং চীনের সাথে বাণিজ্যের ক্ষেত্রে যে বিরাট ঘাটতি,
ইরান চুক্তির কথা এসেছে যে ইরানের যে পারমাণবিক বিষয়ক চুক্তির কারণে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল,
এবং এই ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে চীন এবং রাশিয়া উভয় দেশে কিন্তু যুক্তরাষ্ট্রকে সাহায্য করছে অনেক ক্ষেত্রে, সেটাও তিনি উল্লেখ করেন। তো আমরা কি আবু নাসের রাজীবের কাছে যাব?
তবে চীন, আমি আবু নাসের রাজীবের কাছে যাই, কারণ লাস্ট এক মিনিট
আসছে।
হ্যাঁ, আবু নাসের রাজীব যদি সমাপনী বক্তব্য দেন।
আমি শুধু একটা কথা যোগ করব যে প্রেসিডেন্ট ট্রাম্প তার এই যে আজকে যেটা উনি জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন, সেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তিনি তার সমর্থকদের একটা বার্তা দিতে চান যে তিনি 2016 সালে নির্বাচনের সময় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করে হলেও সেই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন রক্ষা করে চলেছেন, সেই বার্তাটা তিনি তার সমর্থকদের দিতে চান। এবং আমার মনে হয় যে এই বার্তাটা তার 2020 সালে যে পুনর্নির্বাচন হবে সেই পুনর্নির্বাচনে
তার জন্য অনেক সহায়ক হবে,
তাকে অনেক সাহায্য করবে। জি
অবশ্যই। তো আমার মনে হয় যে সেলিম আজকে তো হাতের সময়,
হ্যাঁ আমাদের এখন
বিভিন্ন অনুষ্ঠানে আমরা তুলে ধরব
জাতীয় জরুরি অবস্থা আজকে ঘোষণা করা হলো, এবং এটা যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় এরপর থেকে নিশ্চয়ই ধাপে ধাপে
এর প্রভাব প্রতিক্রিয়া সমালোচনা আলোচনা যা হবে আমরা আপনাদের সবার সামনে আনবো।
হ্যাঁ, আজকের আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আলাপন, আপনারা সবাই ভালো থাকবেন।
আজকের আলোচনা তো আমরা এখানে শেষ করছি। স্টুডিওতে এসে গেছেন আনিস আহমেদ। এবং আনিস
জি,
এখন তো আমাদের শেষ করতে হয়, সবশেষ আমরা এসে গেছি।
আজকে বেশ ভালোই আলোচনা হলো আলাপনে, বিশেষ করে
আলোচনার মতামত বিষয়ে আমরা যে মানে একটি ঘোষণা আমরা দিই, আমার মনে সেটা বলে দিই, কারণ আলোচনায় যারা অংশ নিয়েছেন সব মতামত বক্তব্য কিন্তু তাদের নিজেদের, আমরা আলোচনা করলাম।
হ্যাঁ, সেটা ইয়ে, এবং আজকের এটা প্রধান একটি আলোচনার বিষয় ছিল ট্রাম্পের যে,
হ্যাঁ ওই পারে রয়েছেন সেলিম। আমাদের যেটা নিয়মিত ঘোষণা থাকে আলোচনার পর, সেটা আমরা শ্রোতাদের শুনিয়ে দিই। আচ্ছা ঠিক আছে,
ওটা আমরা অবশ্য এখন বললামও যে
আমাদের যারা আমরা যা আলাপ করলাম সেটা আমাদের নিজেদের নয়, যারা অংশ নিয়েছিলেন আমাদের অতিথিরা তাদের নিজস্ব বক্তব্য। তো আনিস, আমরা তো দেখলাম যে শুরু থেকেই যে প্রেসিডেন্ট ট্রাম্প, যেমন আমি সেলিমকেও বলছিলাম যে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখেছি তিনি তার সাফল্য, তিনি কিন্তু খুব সুষ্ঠুভাবে সুচিন্তিতভাবে তার এই ভাষণটি আজকে দিয়েছেন। কারণ অনেকেই আমরা বসেছিলাম যে উনি এসে দুম করে জরুরি অবস্থা ঘোষণা করে দেবেন, অর্থ বরাদ্দের কথা বলবেন,
খুব স্ট্র্যাটেজিক আলোচনা হয়েছিল, এবং বিশেষ করে তার কৌশল সাফল্যের ব্যাপারগুলো, সেই সাফল্যের ব্যাপারগুলো তিনি চমৎকারভাবে তুলে ধরেছিলেন।
তো যাই হোক, হাতে খুব একটা সময় নেই,
এখন বোধহয় আমাদের সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা। হ্যাঁ, তাহিরা কিবরিয়া চলে এসেছেন এরই মধ্যে স্টুডিওতে, তো তার কাছেই শোনা যাক আজকের সংক্ষিপ্ত সংবাদ।
এই কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে তার প্রশাসনের সাফল্য, বৈদেশিক সম্পর্ক, জাতীয় নিরাপত্তা এবং দেশের দক্ষিণাঞ্চলের সীমান্তে মানবিক সংকট মোকাবেলা সংক্রান্ত বক্তব্য রাখেন। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের সাফল্যের কথা তিনি তুলে ধরেন তার বক্তব্যে। সিরিয়া থেকে আইসিসকে বিতাড়িত করার সাফল্যের কথাও তিনি বলেন। তিনি বলেন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে রাশিয়া চীন যুক্তরাষ্ট্রকে সাহায্য করছে। এ মাসের শেষে ভিয়েতনামে চেয়ারম্যান কিমের সঙ্গেও তার শীর্ষ বৈঠকের কথা হবে বলে তিনি উল্লেখ করেছেন। কংগ্রেসকে এড়িয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতে প্রেসিডেন্ট দেশে জরুরি অবস্থা ঘোষণা করলেন এবং ওই বিলটিতে তিনি স্বাক্ষর করবেন বলেই জানিয়েছেন। তবে ওদিকে কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড আংশিকভাবে আরেক দফায় যাতে বন্ধ হয়ে না যায় তা এড়াতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এবং সেনেটে সীমান্ত নিরাপত্তা বিলটি পাস করেছিল। রাশিয়া আমেরিকান এক বিনিয়োগকারী মাইকেল ক্যালভিকে আটক করেছে। মস্কো ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ব্যারিং ভস্টক গ্রুপের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের নাগরিক ক্যালভিকে জালিয়াতির সন্দেহে আটক করা হয়। মস্কোর বেসমানিশ অঞ্চলে এক আদালতের মুখপাত্র জানিয়েছেন বৃহস্পতিবার ক্যালভি সহ ওই গ্রুপের আরও সদস্যকে আটক করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বন্দী রাখা হবে কিনা সে সম্পর্কে আজ কোনো এক সময়ে আদালতে সিদ্ধান্ত গৃহীত হবে। সরকারি আইনজীবীদের অভিযোগ যে ১৯৯৪ সালে ওই গ্রুপের শীর্ষ অংশীদার ক্যালভি এক তহবিল থেকে অর্থ চুরি করেছিলেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন জর্নিয়াক ভয়টেক। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিসা আহমেদ।
আমি তাহিরা কিবরিয়া।
সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.